بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي.
بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। সূরা ফজরের বাকি অংশটুকুর যে তাফসীর থেকে গেছে সে সম্পর্কে আজকে আলোচনা। আল্লাহ পাক ইরশাদ করছেন মানুষের স্বভাব সম্পর্কে। মানুষের যে স্বভাব এটি হচ্ছে তার উপর প্রাধান্য পায়, আর এ হচ্ছে সাধারণ মানুষের স্বভাব। ব্যতিক্রম এই স্বভাব থেকে ইমানদার মানুষ এবং আল্লাহ ভীরু মানুষ। তো মানুষের স্বভাব বলা হচ্ছে যে ফাআম্মাল ইনসান, পক্ষান্তরে ইনসান ইজা মাবতালাহু, আল্লাহ পাক যখন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন, ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহর পরীক্ষা দুই ভাবে হয়, দুইয়ের এক রকম করে হয়। কোন কোন মানুষকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে, সুখ দিয়ে, নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, আর কোন কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনে রুজি রিজিকের অনটন দিয়ে, অভাব দিয়ে, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দুই রকমের পরীক্ষার কথা আল্লাহ উল্লেখ করেছেন। মানুষের স্বভাব হচ্ছে কি, যে যখন আল্লাহ পরীক্ষা করেন সুখ দিয়ে, কেমন করে ফা আকরামাহ, সুতরাং আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। মানুষকে কখনো কখনো আল্লাহ সম্মানিত করেন, নেতৃত্ব দিলেন, দুনিয়ার সম্মান, ভালো চাকরি বাকরির ব্যবস্থা, ভালো ব্যবসা বাণিজ্য, সম্মানের ব্যাপার স্যাপার, ভালো প্রভাব দিয়েছেন, জি সমাজের লোক কথা শুনছে, সন্তান সন্ততি আল্লাহ দিয়েছেন, সম্মানিত করেছেন। আর ওয়ানা আমাহু, আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকেন, সম্মানিত করেন এবং সুখ দিয়ে থাকেন। ফায়াকুল, তখন মানুষ বলে তার স্বভাব মোতাবেক, রব্বি আকরামান, রব্বি আকরামান, আমার রব আল্লাহ আমাকে সম্মানিত করেছে, সম্মানিত করেছে। কোন ধারণা নিয়ে বলে? ধারণা এই যে আমি সম্মানের পাত্র, আমি পাবো না তো পাবে কি, আমি আল্লাহর কাছে সম্মানের যোগ্য, আমি এই নেতৃত্বের যোগ্য, আমি এই ধন সম্পদের যোগ্য, আমি বিবেক বুদ্ধিমান, আমি শিক্ষিত, আমি এই রকম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রাখি, তাই এসব পেয়েছি। তো দিকটা কোন দিকে চলে যায়? অহংকারের দিকে চলে যায়, অহংকারের দিকে চলে যায়, গৌরবের দিকে চলে যায়। সেই জন্য এটি হচ্ছে বদ স্বভাব মানুষের, বদ স্বভাব। পক্ষান্তরে যদি মানুষ সুখ পেয়ে, সম্মান পেয়ে, ইজ্জত পেয়ে আল্লাহর শুকরিয়ামূলক বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মান ইজ্জত দিয়েছেন, হ্যাঁ সুখ দিয়েছেন, আল্লাহর অশেষ নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। এটা এটা হচ্ছে মুমিনের কাজ। কিন্তু এখানে যেটা বলা হয়েছে মানুষের স্বভাব, সেটা হচ্ছে বেদিন মানুষের স্বভাব, ফাসেক মানুষের স্বভাব, যারা শুকরিয়া আদায় করে না সুখ হলে তাদের স্বভাব, এবং ধৈর্য ধারণ করে না অভাব হলে, কষ্ট হলে, বিপদ আপদ হলে, তাদের কথা আল্লাহ বয়ান করেছেন, মানুষের স্বভাবের কথা। ও আম্মা ইযা মাবতালাহু, পক্ষান্তরে যখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন, মানুষকে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, সুতরাং তার রিজিককে, উপজীবিকাকে সংকুচিত করে দেন। কাদারা মানে এখানে সংকুচিত করে দেওয়া, সংকীর্ণ করে দেওয়া, কোন ব্যক্তিকে অভাবী করে দেওয়া, রিজিকের দ্বার সংকুচিত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আসে না রিজিক, অভাব মিটে না, বিপদ আপদ দূর হয় না। কাদারা মানে সংকুচিত করা হয়, এটি একটি অর্থ। কাদারা মানে ক্ষমতাবান হওয়া, কুদরত থেকে, এও অর্থ হয়, কিন্তু এখানে সেই অর্থ নাই, এখানে অর্থ রয়েছে সংকুচিত করার, সংকুচিত করার। ফাকাদারা আলী হিরিজ কাহ, সুতরাং তার রিজিক আল্লাহ সংকুচিত করে দেন পরীক্ষা করার জন্য। অভাব নেমে আসে, ফায়াকুলু, তখন বলে হায় আফসুস করে, অধৈর্য হই, কি বলে, রব্বি আহানান, আমার প্রতিপালক আল্লাহ আমাকে অপদস্থ করেছেন, লাঞ্ছিত করেছেন, আল্লাহ আমার উপর কেন বালা মুসিবত দিয়েছেন, বড় লাঞ্ছিত করেছেন, অর্থাৎ অধৈর্য হয়ে পড়ে, ধৈর্য ধারণ করে না। মমিনের শান হচ্ছে, মমিনের চরিত্র হচ্ছে যে সুখ হলে শুকরিয়া আদায় করবে, আর দুঃখ হলে, কষ্ট হলে ধৈর্য ধারণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবাল্লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটি হচ্ছে বিস্ময়কর, আশ্চর্যজনক, ইন্না আমরাহু কুল্লুহু খাইর, তার সব কাজেই মঙ্গল নিহিত রয়েছে, সমস্ত কাজে তার কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। ইন আসাবাতহু সাররা, যদি সুখ আসে তার জীবনে, সাকারা, তাহলে শুকরিয়া আদায় করে, ফাকানা খাইর আল্লাহ, তার জন্য এটি কল্যাণ করা হয়, আল্লাহ সন্তুষ্ট হন, এবং আল্লাহ কি করেন, তার রিজিক, তাকে যা আল্লাহ দান করেছেন তা বৃদ্ধি করে দেন, আরো শক্তিশালী করেন, নেতৃত্ব দিলে আল্লাহ আরো নেতৃত্ব শক্তিশালী করেন, আল্লাহ ধন সম্পদ দিলে আরো বাড়িয়ে দেন, সন্তান সন্ততি দিলে আরো বরকত দেন, সে সন্তানগুলি সৎ হয়, সে সন্তানগুলি যোগ্য হয়, বা আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দেন ইত্যাদি। শুকরিয়া আদায় করলে তাতে রয়েছে তার জন্য কল্যাণকর, তারপরে আল্লাহ সন্তুষ্টি হাসিল হয়, যিনি এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করল। ওয়াইন আসাবাথ দররা, আর বালা মুসিবত, বিপদ আপদ যদি আসে, তাহলে সাবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়র আল্লাহ, তাতে তার মঙ্গল হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান যে বান্দাকে পরীক্ষা করলাম কিন্তু বড়ই ধৈর্য ধরে রয়েছে, আল্লাহ খুশি হয়ে যান, তখন তাড়াতাড়ি বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন। ইন্না মাল উসরে ইউসরা, যখনই সংকট আসে, কঠিন অবস্থার সম্মুখীন হয়, তখনই আল্লাহ পাক সহজ করে দেন। এ অবস্থা সৃষ্টি হয় মমিনের জীবনে, পক্ষান্তরে যারা বদ স্বভাব মানুষ, ফাসেক মানুষ, কাফের মানুষ, তাদের স্বভাব আল্লাহ বয়ান করলেন। আর অধিকাংশ মানুষ এই অবস্থায়, হয় কাফের না হয় ফাসেক। আল্লাহ বলছেন কুসিন কালে নয়, মানে এমনটা ঠিক নয় যে তুমি সুখ পেলে মনে করবে যে আমি সম্মানের পাত্র, তাই আল্লাহ সম্মান করেছেন, আর যদি দুঃখ কষ্ট হয় তাহলে মনে করবে যে আল্লাহ অপদস্থ করেছেন, না হায় আফসুস করবে, অধৈর্য হবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে। কার কাছে কি অভিযোগ করবে? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ সম্পর্কে তুমি অভিযোগ করবে, কার কাছে কি অভিযোগ করবে? তাই আল্লাহ বলছেন যে বরং তোমরা লা তুকরে মুন আল ইয়তিম, অনাথকে, ইয়তিমকে, পিতৃহারাকে সম্মানিত করো না, তোমরা সম্মান করো না। এতিমকে আল্লাহ তাহলে সম্মান করতে বলেছেন। এতিমকে সম্মান করা মানে এতিমের আদর যত্ন করা, এতিমের হক আদায় করা, এতিমের অভাব থাকলে অভাব দূর করা, এতিমের দেখাশোনার লোক না থাকলে দেখাশোনা করা, এতিমের ভরণ পোষণের ব্যবস্থা না থাকলে তা ব্যবস্থা দেওয়া, মুসলিম ভাইদের এ হচ্ছে সম্মানিত করা এতিমকে। এতিম হতে পারে অনেক সময় যে ধন সম্পদের অভাব নেই, অবস্থাশালী ঘরের ছেলে, বাবা মারা গেছে, এতিম হয়ে গেছে নাবালক অবস্থায়। এতিম কাকে বলে? যার নাবালক অবস্থায় পিতা মারা গেছে সে এতিম। প্রথম কথা, প্রথম শর্ত হচ্ছে নাবালক অবস্থায়, দ্বিতীয় শর্ত হচ্ছে পিতার ইন্তেকাল হওয়া, তাহলে মাতার ইন্তেকাল হলে এতিম নয়। হ্যাঁ, তারপরে যদি সাবালক হওয়ার পরে কারো পিতা মারা যায় তাহলে সে এতিম নয়। আমাদের অনেকে এখানে আছেন যাদের আব্বা ইন্তেকাল করেছে, তাই বলবেন যে আমি এতিম না, এতিম না। কি হাদিসে রয়েছে, লা ইয়ুতমা বাদা হুলমিন, সাবালক হওয়ার পরে এতিম হয় না, সে এতিম নয়। কারণ সেই ব্যক্তি স্বয়ং সম্পন্ন, সে বিবেক সম্পন্ন, সে কাজ করতে পারবে, সে মেহনত করতে পারবে, সে রুজি রোজগার করতে পারবে, সে সিদ্ধান্ত নিতে পারবে, তার আদর যত্নের প্রয়োজন নেই, সে অন্যকে আদর যত্ন করার যোগ্যতা রাখে, সুতরাং সেই ব্যক্তি এতিম নয়। পক্ষান্তরে নাবালক অবস্থায় থাকলে যদিও ধন সম্পদ থাক না কেন, অভাব নেই, অনেক ধন সম্পদ আছে, বাবার শুধু ইন্তেকাল হয়েছে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, চিকিৎসার কোনো অভাব নেই, শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই, যথেষ্ট আছে, তারপরেও সে এতিম। সুতরাং সেই এতিমের উপর খরচ করার হয়তো প্রয়োজন নাই, কিন্তু তার আদর স্নেহের প্রয়োজন রয়েছে, তার মাথায় হাত ফিরাবার, তাকে আদর করার, স্নেহ করা, ভালোবাসা প্রকাশ করা, খোঁজ খবর নেওয়া, কেমন আছো, কোনো অসুবিধা আছে নাকি ইত্যাদি, তোমাদের কিছু করতে পারি নাকি, এসবগুলি এতিমের হক। তো আল্লাহ পাক বলেছেন যে বরং মানুষ তোমরা এতিমকে সম্মান করো না, আর এটি বড় গুনাহ, সুতরাং এর পাপে তোমাদেরকে শাস্তি পেতে হইতে পারে। ওয়ালা তাহাদুন আলা তুআমিল মিসকিন, এবং দরিদ্র অভাবীকে অন্ন দানে তোমরা একে অপরকে উৎসাহিত করো না, উৎসাহিত করো না। তাহলে আল্লাহ পাক কি করতে বলেছেন? দরিদ্র অভাবী মিসকিনকে অন্ন দানে উৎসাহিত করতে বলেছেন, মানে অন্যকে উৎসাহিত করতে বলেছেন। তাহলে আল্লাহ নিজে ব্যয় করতে বলেননি, শুধু উৎসাহিত করলে হয় নাকি? এক শ্রেণীর লোকেরা রয়েছে আমাদের সমাজে, বিশেষ করে যারা মিলাদ করা হুজুর, ঠিক না, তারা অপরের বাড়ি মিলাদ করে, নিজের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না তাদের। হ্যাঁ, অপরের বাড়িতে বাড়িতে কোরআন খানি করে বাড়ি, নিজের বাড়িতে কোনোদিন দেখেননি যে হুজুরদের বাড়িতে কোরআন খানি হচ্ছে আর লোকজনকে খাওয়াচ্ছে, এটা কোনোদিন দেখেননি। তো তারা আওয়াজ করে বেড়াচ্ছে যে ভাই গরিব মিসকিনকে খাওয়ানো, গরিব মিসকিনকে খাওয়ানো, গরিব মিসকিন খাওয়ানো, উৎসাহিত তো করছে, কিন্তু নিজে কোনোদিন গরিব মিসকিনকে খাওয়াই না। যদি বলে তোর আমল করছি, আল্লাহ বলছে তোমরা গরিব মিসকিনকে অন্য দানে উৎসাহিত করো না, আমরা উৎসাহিত করছি, নিজে দিতে হবে না, তাই নাকি? তাহলে এরকম যদি সবাই বলে যে আমিও উৎসাহিত করবো, অন্যদেরকে উৎসাহিত করবো, আমিও দিব না, তাহলে দেবে কে? আল্লাহ পাক গরিবকে অন্ন দান করতে বলেননি, অন্ন দানে উৎসাহিত করতে বলেছেন। এতে দুটোই কথা রয়েছে। যদি আল্লাহ শুধু অন্ন দান করতে বলতেন তাহলে মানুষ মনে করতো যে না, এটি আমার দায়িত্ব, শুধু আমি যতটা পারবো দেবো, আর কে কি করছে না করছে, কেউ দিল না দিল, ওগুলো সম্পর্কে আমার ভ্রুক্ষেপ করার দরকার নেই, এরকম ভাবতো। কিন্তু এই আয়াতে দুটি কথাই রয়েছে। প্রথম কথা যেটা স্পষ্ট রয়েছে সেটা হচ্ছে যে অন্যদেরকে কি করো, গরিব মিসকিনকে অন্ন দানে, খাদ্য দানে, তাদের অভাব পূরণে উৎসাহিত করো, অন্যদেরকে বলো যে ভাই সহযোগিতা করেন এসব নেকির কাজে। গ্রামে অনেক বিধবা রয়েছে, এতিম রয়েছে, গরিব দরিদ্র মিসকিন রয়েছে, যাদের কুরবানি হয় না, যারা খেতে পায় না, যাদের বাড়িতে ভাত জুটে না, এতে যাদের কাপড় জুটে না, শীতের বস্ত্র জুটে না, তোমরা সবাই দান খায়রাত করো, উৎসাহিত করলেন। উৎসাহিত যখন অন্যকে করছেন তখন শরীয়তের নিয়ম হচ্ছে অন্যকে হকের দিকে, সত্যের দিকে আহ্বান করার পূর্বে নিজে আমল করতে হবে। সুরে আসরে কি রয়েছে? কদিন আগে সুরে আসরে তফসির শুনেছেন, তাই না? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাহলে ইমানের পরে নিজে আমল করতে হবে, তাহলে নিজে গরিব মিসকিনকে অন্ন দান করতে হবে, খাদ্য দান করতে হবে, হ্যাঁ নিজে দান খেরাত সাদকা করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, তারপর অন্যদেরকে ভালো কথা বলতে হবে যে ভাই আপনারও দেন কিছু, আমি একাই দিয়ে কত কি করব, আমি হয়তো একজনকে দেবো, দুইজনকে দেবো, বা অল্প কিছু দেবো, কিন্তু আমি আধা কিলো দিলাম, এক কিলো দিলাম, আপনি যদি এক কিলো দিতে পারেন, আমি একজন গরিবের খাবার ব্যবস্থা দিলাম, একটা এতিম বা বিধবার দেখাশোনা করলাম, আপনি যদি একটা করেন, আরেকজন একটা করেন, আরেকজন একটা করেন, তাহলে গ্রামে অভাবই থাকবে না। তো এইভাবে একে অপরকে যদি আমরা নেকির কাজে, বিশেষ করে গরিব মিসকিন অভাবী এতিম বিধবা আর যাদের প্রয়োজন রয়েছে, আর্থিক প্রয়োজন, তাদের সহযোগিতায় আমরা উৎসাহিত করি, তাহলে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে মুসলিম জাতির। মুসলিম জাতিতে কেউ অভাবী থাকবে না, কেউ ফকির থাকবে না, কেউ ভিক্ষুক থাকবে না। তো আল্লাহ পাক এজন্য উৎসাহিত করতে বলেছেন। এইরকম সূরায় মাউনে রয়েছে, আর আইতাল্লাযুকাযুবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এখানেও মিসকিনের অন্নদানে উৎসাহিত করার কথা বলা হয়েছে। তাতেও দুইটি কথা রয়েছে, উৎসাহিত করবেন এবং উৎসাহিত করার আগে নিজে করতে হবে। নিজে যদি করে না দেখেন তো আপনার দিকে তাকাচ্ছে যে লোকটি তো খুব ভালোই কথা বলছে যে ভাই ইয়াতিমকে দাও, বিধবাকে দাও, গরিবকে দাও, দেশের কিছু কল্যাণমূলক কাজ করো, অভাবীদের সাহায্য সহযোগিতা করো, এই বন্যার সময় দুর্গতদের পাশে দাঁড়াও। নিজে কি করলো? আপনার দিকে লোকে তাকিয়ে আছে। সে আপনি একজন আলেম হিসেবে বলেন, বক্তা হিসেবে বলেন, আর রাজনৈতিক নেতা হিসেবে বলেন, চেয়ারম্যান হিসেবে বলেন, আর একজন আপনি যে কোনো ব্যক্তি হিসেবে, প্রভাবশালী ব্যক্তি গ্রামের এলাকার ওই হিসেবে বলেন, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি করলেন কি? আপনার বক্তব্যের উপর আমল করার চাইতে আপনার আচার আচরণের উপর বেশি আমল করবে, আপনাকে ওই ক্ষেত্রে বেশি ফলো করবে। বুঝতে পেরেছেন কথা? তো মানুষের উপদেশ দুইভাবে দেওয়া হয়, একটা হচ্ছে কথার দ্বারা, বাক্যের দ্বারা, বক্তব্যের দ্বারা, আর একটি উপদেশ হচ্ছে কর্মের দ্বারা। দুটোর মধ্যে কোনটির প্রতিক্রিয়া মানুষের উপর বেশি? কর্মের প্রতিক্রিয়া বেশি। আপনি ছেলে মেয়েদেরকে খুব নামাজের কথা বলছেন, বাবা নামাজ পড়তে চলো, মসজিদে নামাজ পড়তে চলো, আর আপনি শুয়ে থেকে গেলেন। ছেলেদেরকে কিন্তু নামাজ পড়তে বলছেন, ভালো তাগিদ করছেন আপনি, কিন্তু ছেলেরা আপনাকে দেখছে যে আব্বা তো যায় না, আমাদেরকে তো নামাজ নামাজের কথা বলে, কিন্তু আব্বা তো যায় না, আমাদেরকে তো উপদেশ দেয় বাবা ফিল্ম দেখতে নেই, হারাম সব কাজ, অন্যায় কাজ, চরিত্র নষ্ট হয়ে যাবে, কিন্তু আব্বাকে দেখি আব্বার ঘরে বেডরুমে তো টিভি রেখেছে, আর ওরা তো বসে বসে দেখে আওয়াজ বাইরে থেকে আমরা শুনতে পাই। তাহলে ছেলেরা কি সৎ হবে, ফিল্ম মুক্ত হবে? কখনো হবে না। কিন্তু আপনি যদি কথার দ্বারা বেশি বক্তব্য না রাখেন ছেলে মেয়েদের সামনে, বারবার নামাজের তাগিদ করছেন না, আপনি বারবার এই কথা বলছেন যে ফিল্ম হারাম, তো জুয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, বরং আপনি আখলাক চরিত্র দিয়ে প্রমাণ করে দিয়েছেন জীবনে আপনি ফিল্ম দেখেন না, নামাজ ছাড়েন না, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, ছেলেরা দেখে দেখি ছোট ছোট ছেলেরা আব্বু আমিও যাব নামাজ পড়তে, আপনি জীবনে যে কাজ করেন না হারাম মনে করেন, ছেলেরা ছোট থেকে দেখেছে যে আব্বা এগুলি হারাম মনে করে, তার মনে হারাম, আপনার মোতাবেক চলে, আপনার অনুকরণ করে, তাহলে আপনার যে নীরব বক্তব্য যেটি, মানে আপনার আমল যেটি, তার প্রতিক্রিয়া মানুষের ওপর, আপনার অধীনস্থ ব্যক্তিদের ওপর, অন্যান্যদের ওপর বেশি রয়েছে। এটা নীরব বক্তব্য বলা হয়, নীরব উপদেশ ওয়াজ। আর একটা হচ্ছে মুখের ওয়াজ, কথার ওয়াজ। কথার ওয়াজ কাজ করবে না যদি আপনার আমল ঠিক না থাকে। একজন মানুষ খুব ভালো বক্তব্য করছে আর নিজে ভিসার ব্যবসা করছে, আর যদি তাকে জিজ্ঞাসা করে ভিসার ব্যবসা করা কেমন, বলছে না এটা ঠিক নাই, তাহলে কেউ শুনবে? নাজায়েজ ব্যবসা যদি কেউ করে, নাজায়েজ যদি খায়, হারাম কাজ করে, আর যদি বলে যে ভাই এইসব হারাম কাজ করতে নাই, তাহলে কেউ শুনবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিন দরিদ্রদের অন্নদান করতে উৎসাহিত করতে বলেছেন, তার মানে নিজেকে প্রথম উৎসাহিত করতে হবে, নিজের মনকে উৎসাহিত করতে হবে। আমি করব, লোকে দেখবে যে আমি করলাম, আমি 1000 টাকা দিলাম, তাহলে অন্য লোকেরা দেখে আমার, যারা আমার চেয়ে গরিব আছে তারা চেষ্টা করবে 500 টাকা দেওয়ার, আমার চেয়ে যারা ধনী আছে তারা দেখবে যে এই গরিব লোকটি 2000 টাকা বেতন পায়, সে যদি 1000 টাকা দিতে পারে তো আমার কত টাকা ইনকাম, আমি ব্যবসায়ী মানুষ, আমি 10000 টাকা দিতে পারবো। এইভাবে দিনের কাজ হবে, সমস্যার সমাধান হবে। তারপর আল্লাহ পাক বলছেন মানুষের খারাপ স্বভাবের কথা, ওয়া তাকুলুনা তুরাস আকলাল্লামাহ, তোমরা হে মানুষ, তোমাদের স্বভাব কি যে তোমরা উত্তরাধিকারীদের হক, তোরাস মানে হচ্ছে উত্তরাধিকারীর হক, আসলে তোরাস শব্দের আসল ছিল ওরাস, ওই ওরাস থেকে ওয়ারেসিন বলে, ওয়ারেসিন কাদেরকে বলে, উত্তরাধিকারীদেরকে, ওয়ারেস ওয়ারেসিন। তো এই তোরাস মানে হচ্ছে পরিত্যক্ত ধন সম্পদ, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদ, উত্তরাধিকারীদের হক। আপনার একা নয়, আপনি বড় ভাই, আব্বার ইন্তেকাল হয়েছে, আপনার আরো দু চার ভাই রয়েছে, তাদের হক রয়েছে আপনার মতোই, বোনেরা রয়েছে তাদের হক রয়েছে, আপনার দ্বিগুণ থাকলে তাদের অর্ধেক হক রয়েছে, মেয়েদের বোনদের অর্ধেক হক রয়েছে, হক আছে উত্তরাধিকারীদের হক। এইভাবে যদি আপনার আম্মা থাকে আম্মার হক রয়েছে, সৎ মা আছে তার হক রয়েছে, সৎ ভাই রয়েছে, বৈমাত্রীয় ভাই রয়েছে তাদের হক রয়েছে, ইত্যাদি ইত্যাদি, যাদের আল্লাহ পাক হক নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন কিন্তু তোমাদের স্বভাব কি যে উত্তরাধিকারীদের হক গুলিকে তোমরা, অধিকার গুলিকে তোমরা সম্পূর্ণরূপে ভক্ষণ করে যাও, একাই খেয়ে নিতে চাও। বিশেষ করে বন্ধের ক্ষেত্রে মুসলিম সমাজ আজকে আমাদের উপমহাদেশের এই জুলম অত্যাচার ব্যাপক আকার ধারণ করেছে। বন্ধেরকে ন্যায্য হক দেওয়া হয় না, বরং মোটেই হক দেওয়া হয় না বললেও ভুল হবে না। অধিকাংশ সমাজে, অধিকাংশ পরিবারে হকই দেওয়া হয়নি। বিয়ে শাদী দিয়ে বিদায় করে দিচ্ছে, আবার জমি জায়গায় কিসের হক আছে? আর যদি জমে যাওয়া মাঠে ঘাটে জমে জায়গায় ওই যেগুলি একেবারে খারাপ জমি সেগুলি যদি দিই, যেগুলো ডুবে থাকে, হ্যাঁ বৃষ্টির বছরে ডুবে যায়, অথবা খরার বছরে একবারে এত উঁচু জমি যে কোনো ফসল পানি হবে না এইরকম জায়গায়, ওগুলো দিলাম। আর ভিটে মাটিতে তো কল্পনা তো নেই যে ভিটে মাটিতে তো বন্ধের হক আছে, এই কল্পনা নেই। বাড়ি আমাদের পাঁচ ভাই আমরা, আমাদের বাড়ি, বন্ধের বাড়িতে হক আছে, আব্বা তৈরি করে গেছেন। ভিটে মাটি যে কাঠা হিসাবে বিক্রি হয়, এক বিঘা দুই বিঘার যা দাম না হবে, ভিটে মাটির যে এক কাঠার দাম হবে, এসব কল্পনাও নেই অধিকাংশ মুসলিম সমাজের। তো দেবে কি? তার আল্লাহ তাই বলছেন যে তোমাদের স্বভাব কি, উত্তরাধিকারীদের অধিকারগুলি হকগুলি তোমরা সম্পূর্ণরূপে ভক্ষণ করে যাও। আকলান মানে ভক্ষণ করা, তা কলুন আকলান, লম্বা মানে সম্পূর্ণরূপে, ওরা পুরোপুরি ভাবে খেয়ে ফেললে সব, কাউকে দেবে না তুমি। অত হেব্বুন আল মাল আহব্বান জাম্মা, এবং তোমরা ধন সম্পদকে ভালোবাসো, চরম ভাবে ভালোবাসো। হব্বান জাম্মা মানে চরম ভাবে ভালোবাসো, খুব বেশি ভালোবাসো। এমন ভালোবাসা যেই ধন সম্পদের ভালোবাসা মানুষকে, মানুষের ফরজকে নষ্ট করে দেয়, ওয়াজিবকে নষ্ট করে দেয়, হারাম কাজে লিপ্ত করে দেয়, নাজায়েজ কাজে লিপ্ত করে দেয়, হারাম পথ অবলম্বন করতে বাধ্য করে। এগুলি হচ্ছে ধন সম্পদের এমন আসক্তি ভালোবাসা যা হচ্ছে হারাম। নাহলে এমনি মানুষ প্রাকৃতিকভাবে ধন সম্পদকে ভালোবাসে, কে আছে যে টাকা পয়সাকে ভালোবাসে না? কারণ প্রয়োজন আছে, বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে। কিন্তু কতটা ভালোবাসা জায়েজ তার সীমানা কোথায়? যেখানে গিয়ে দেখছেন যে আমি এতদূর পর্যন্ত ধন সম্পদ, এতটুকু ভালোবাসা থাকলে আমার দ্বারা হারাম কাজ হবে না, নাজাজ কাজ হবে না, এক পয়সা কারো বেইমানি করে মেরে খাবো না, এবং আমার ফরজ অজেবের ওপর এর কোনো কুপ্রভাব পড়ছে না, তাহলে ঠিক আছে। এটুকু ভালোবাসা, সীমিত ভালোবাসা, যেটা সৃষ্টিগত ভালোবাসা আছে ধন সম্পদের উপর, টাকা পয়সার উপর। আর যদি এর ব্যতিক্রম হয় যে ধন সম্পদকে ভালোবাসতে গিয়ে টাকা পয়সার ইনকাম করতে গিয়ে দেখলেন যে এই সময়টা নামাজ পড়তে যাবো আধা ঘন্টা, এই সময় আমি, যারা হয়তো ক্লিন করে, গাড়ি ক্লিন করে, দশটা গাড়ি ক্লিন, পাঁচটা গাড়ি ক্লিন করে নিতে পারবো, করছে। যারা স্টোরে বসে কাজ করে, স্টোরে আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারবো, দোকানপাট এখানে সৌদি আরবে তো খুলে রাখা যাবে না, তাহলে ভিতরে গিয়ে কিছু কাজ করিনি, অথবা একটু রেস্ট নিয়ে নি, কারণ দীর্ঘক্ষণ আমাকে ডিউটি করে রাত বারোটা পর্যন্ত ডিউটি করতে হবে, তো যাই মাগরে বেশায় আধা ঘন্টা করে যদি একটু লম্বা হয়ে যায়, আর রুমে গিয়ে যদি একটু আরাম একটু করে নি, অথবা একটু চা পানি করে নি এই নামাজের সময়টায়, তাহলে শরীরটা একটু আরাম পেয়ে যাবে, তখন ভালোভাবে আমি সক্রিয়ভাবে ডিউটিটা ভালো করে করতে পারবো। তাহলে কি করলো সে? ফরজ ওয়াজিবকে নষ্ট করলো, হারাম কাজ করলো, এই ধন সম্পদের চাকরির আসক্তিতে, টাকা পয়সার আসক্তিতে, এ হচ্ছে হারাম, এটি হচ্ছে ধ্বংসের কারণ। আল্লাহ বলছেন তোমাদের স্বভাব এরকম যে তোমরা ধন সম্পদকে খুব বেশি ভালোবাসো, এই ভালোবাসা বাঁচতে গিয়ে তোমরা হারাম কাজে লিপ্ত হও, ফরজ ওয়াজিবকে নষ্ট করো। তারপরে আল্লাহ পাক কি বলেছেন? কাল্লা, কশ্চিন কালেও নয়, তোমরা সারা জীবন পৃথিবীতে থাকবে না, তোমাদের সাথে সারা জীবন সবসময় ধন সম্পদ থাকবে না, অন্যের হক খেয়ে তোমরা চিরকাল পৃথিবীতে তা ভোগ করতে পাবে না, বরং আল্লাহর কাছে হাজির হতেই হবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমার জমি কেন, তোমার টাকা পয়সা কেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, পৃথিবীর যা কিছু আছে ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাবে, ঘর বাড়ি সবকিছু ধ্বংস হয়ে যাবে, যা আত্মসাত করেছিলে, যা বেইমানি করেছিলে, হারাম উপায় অর্জন করেছিলে, তারপরে তুমি ফরজ ওয়াজিব নষ্ট করে হারাম কাজ করে এসব করেছিলে, সব ধ্বংস হয়ে যাবে, কারণ সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং আল্লাহ পাক আগমন করবেন তোমাদের হিসাব নেওয়ার জন্য, অসংখ্য ফেরেশতা সারিবদ্ধভাবে হাজির হবে, আর তোমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, জবাবদেহি করতে হবে। তাই আল্লাহ পাক বলছেন কাল্লা, কশ্চিন কাল নয়, খবরদার এই কাজ করবে না। ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনকে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, জমিন পৃথিবী কি হয়ে যাবে, প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, বিশাল ভূমিকম্প সারা বিশ্বের, এবং চূর্ণ বিচূর্ণ হয়ে জমিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা, এবং তোমাদের রব বা তোমার রব, হে মানুষ, ইনসান মানুষকে সম্বোধন করা হয়েছে, হে মানুষ, তোমার রব আল্লাহ পাক প্রতিপালক, তিনি কি করবেন, আগমন করবেন। আল্লাহ কি বলেছেন, যা আগমন করবেন, তাহলে আল্লাহ আসবেন, কোথায় আসবেন, বিচার দিবসে কেয়ামতের মাঠে হিসাব নেওয়ার জন্য জবাবদাহি করতে হবে তাঁর সামনে আগমন করবেন, আল্লাহ আগমন করবেন। আল্লাহর আশা তাহলে কোরআন দ্বারা প্রমাণিত যে তিনি বিচার দিবসে আগমন করবেন। আল্লাহর আশা কার মতো? আল্লাহর আগমন আল্লাহর মতো। আল্লাহ যেমন, আল্লাহ কেমন জানার নেই, তেমন আল্লাহর আগমন আমাদের জানা নেই। আল্লাহ আসবেন এ কথা জানা আছে, আল্লাহ আছেন এ কথা জানা আছে, আল্লাহ কেমন যেমন জানা নেই। হ্যাঁ, আল্লাহর আকার আছে, কারণ আল্লাহর চেহারার কথা, মুখমন্ডল কথা বলা হয়েছে, আল্লাহর হাতের কথা কোরআনে কারিমে বলা হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আছে, জাত আছে, আকার রয়েছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহর মতো। ঠিক তেমনি আল্লাহর আগমন আল্লাহর আগমনের মতো। যেমন আল্লাহ পাক মানুষের মতো না, কোন সৃষ্টির মতো নয়, তেমনি আল্লাহ পাকের আগমন আসা মানুষের আসার মতো নয়, আসা যাওয়ার মতো নয়, আগমনের মতো নয়। মানুষের আসা যাওয়া হয় কি, এখানে ছিলেন, আপনি যখন গেলেন তো আপনার জায়গা খালি হয়ে গেল, এই জায়গায় বসেছিলেন, যে সিটে বসেছিলেন, কুরসিতে বসেছিলেন, যখন এখান থেকে অন্য জায়গায় চলে গেল তখন এই জায়গাটি খালি হয়ে গেল, আপনি গেলেন, হেঁটে গেলেন কদম কদম, তারপরে ওখানে যখন গেলেন তখন ওখানে একটি জায়গাকে ফুল করলেন। এসব কথাবার্তা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এসব কথা আমরা বলবো না। যদি এসব কথাবার্তা কেউ বলে তাহলে সে যেন স্রষ্টাকে, আল্লাহকে সৃষ্টির সাথে, মানুষের সাথে তুলনা করলো, যা হারাম, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। সুতরাং ধরন সন্ধান করা, কেমন আল্লাহ, কেমন আল্লাহর আগমন, এই হচ্ছে হারাম, কিন্তু আল্লাহ পাকের আগমন সত্য। বিদাতীদের মতো এই কথা বলবো না, বিদাতি তাফসীরকাররা এরকম তাফসীর করেছে, যা রব্ব কামানে রব আসবেন না, রবের ফেরেশতাগণ আসবেন, রবের এখানে রবের ফেরেশতাগণ আসবেন, তো রবের ফেরেশতাগণ আসবেন, তো তারপরে তো আল্লাহ বলছেন, স্পষ্ট বলেছে, তাহলে অর্থ কি ঠিক হয় না? আল্লাহ অবতরণ হয়, হাদিসে আছে, তারপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোথায় আল্লাহর রহমত নাজিল? আল্লাহ বলেছেন আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ আসেন, আল্লাহর আসা আল্লাহর মতো, আল্লাহর অবতরণ আল্লাহর মতো, কেন রহমত বাড়াবেন আপনি? বিকৃতি এগুলি, আশআরি মাতুরিদি মতো বাড়ে যারা বিশ্বাসী, আর এদেরই সংখ্যা বেশি বিদাতপন্থীদের, তারা এইভাবে অর্থের বিকৃতি ঘটিয়ে থাকে কোরআনের আয়াতের। আল্লাহ কি বলছেন? ওয়াজা রব্বকা, সোজা কথা, রব্বকা মানে হে মানুষ তোমার প্রতিপালক রব, এবং যা মানে আগমন করবেন, ওয়াল মালাকো এবং ফেরেশতাগণ আগমন করবেন, সাফফান সাফফা মানে কাতারবদ্ধ হবে, সারিবদ্ধ হবে, আল্লাহ পাক আগমন করবেন আর ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে, তারা আগমন করবেন। ও জিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, যা থেকে জিয়া মজহুলের সিগা, যেটাকে ইংরেজিতে প্যাসিভ বলে, অ্যাক্টিভ একটা মারুফ আর একটা হচ্ছে মজুল প্যাসিভ, নিয়ে আসা হবে। তো সেই দিন ইয়াউমা ইযিন, সেই দিন কোন দিন? কিয়ামতের দিন, বিচার দিবসে নিয়ে আসা হবে, বেজাহান্নাম জাহান্নামকে। তাহলে জাহান্নাম নিজে থেকে আসবে না, জাহান্নামকে নিয়ে আসা হবে। কে নিয়ে আসবেন, কারা নিয়ে আসবেন? ফেরেশতাগণ নিয়ে আসবেন। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ স্মরণ করবে, সেই দিন মানুষ হুঁশে আসবে, যে হাই কি করলাম, হাই কি করলাম, আর তো কোনো উপায় নেই, কি করে এসেছি, সময় নষ্ট করে এসেছি, হাই যদি সংশোধনের জীবন থাকতো, ভালো জীবন থাকতো, পাক পবিত্র ঈমানের জীবন থাকতো, নামাজের জীবন থাকতো, ধার্মিকতার জীবন থাকতো, তাহলে তো এই আযাবের সম্মুখীন হইতাম না। সেই দিন মানুষ উপদেশ গ্রহণ করবে, নেবে, ও আন্না লাহু যিকরা, কিন্তু সেই দিন উপদেশ সে তার কি উপকার হবে, ও আন্না লাহু যিকরা, ও আন্না লাহু যিকরা, সেই দিন তার এই উপদেশ কি বা কাজে আসবে, কাজে আসবে, কাজে আসবে না, সময় চলে যাওয়ার পরে আর উপদেশ নিলে, হুঁশ আসলে, খেয়াল হলে আর কাজে আসবে না। চোর পালিয়ে বুদ্ধি বাড়ার কথা বলে আমাদের দেশে, বলে না, চোর পালিয়ে যদি বুদ্ধি বাড়িয়ে যায়, চোরটাকে যদি এরকম করে ঘেরতাম, এভাবে যদি মারতাম, এভাবে যদি আমরা ধরতাম, কোনো কাজ হবে না, দরজার আড়ে যদি দাঁড়িয়ে যেতাম, আর যেমন ঢুকছিল তেমন একটা করে যদি কোপ দিতাম, এসব বুদ্ধি চোর পালিয়ে বাড়ে। হ্যাঁ, কিন্তু চোর যখন চলে এসে এমন ভয়ে ভীত যে কম্বল জড়িয়ে শুয়ে গেছে, তাহলে তার কাজ হবে না। তো বেনামাজি বেদিন ফাসেক লোকদের অবস্থা এরকম, দুনিয়াতে আমল করেনি, সময় নষ্ট করেছে, আর তারপরে যখন হোশ আসবে, খেয়াল হবে যে হাই কি করলাম, তখন আর সময় নেই, কর্মক্ষেত্র আর নেই, শেষ হয়ে গেছে। জাহান্নামকে কেমন করে নিয়ে আসা হবে, এই সম্পর্কে একটি হাদিস শোনাই, মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইযিন, কিয়ামতের দিনে বিচার দিবসে জাহান্নামকে নিয়ে আসা হবে। লাহা সাবউনা আলফা জামামিন, সেই দিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে, শুধু ঘোড়ার লাগাম তো বুঝেন তাই না, লাগাম থাকবে কত হাজার, 70,000। তাহলে জাহান্নাম কত বড় হবে চিন্তা করেন, যেই জাহান্নামের 70,000 শুধু লাগাম দেওয়া আছে আর জাহান্নাম ফোস ফোস করছে, তর্জন আর গর্জন জাহান্নামের, জাফিরুন ওয়া শাহিক, এত আওয়াজ, বিকট আওয়াজ হচ্ছে জাহান্নামের গর্জনে, বিব্রত অবস্থা, পরেশান হাল মানুষের, যাই কি হবে। আর প্রত্যেকটি লাগামকে ধরে আছেন কতজন ফেরেস্তা, বলছেন মা কুল্লে জামামিন সাবুন আলফা মালাকিন, প্রত্যেকটি লাগাম ধরে থেমে আছেন, জাহান্নামকে থামতে পারছেন না ফেরেস্তারা, 70,000 ফেরেস্তা এক একটি লাগাম ধরে আছে। তাহলে 70,000 কে গুনবেন 70,000 দিয়ে, 70,000 লাগাম আর প্রত্যেক লাগামে 70,000 ফেরেস্তা ধরে থেমে আছেন, ইয়াজুরুনহা, ফেরেশতাগণ টেনে ছিঁচড়ে নিয়ে আসবেন জাহান্নামকে, থেমে থাকবে। ওয়াহাকাযা রাওয়া তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে, এইভাবে জাহান্নামকে নিয়ে আসা হবে, কত বিশাল জাহান্নাম হবে। আল্লাহ পাক তারপরে বলছেন যে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি, সেই দিন মানুষ জান্নাতে যাওয়ার জন্য, আমার এই জীবনের জন্য, পরলৌকিক জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম প্রেরণ করতাম, হায় যদি নামাজ প্রেরণ করতাম, হায় যদি আমি রোজা প্রেরণ করতাম, হায় যদি আমি যাকাত সাদকা পাঠাইতাম, হায় যদি আমার হজ ফরজ হয়েছিল হজটা যদি আগে পাঠিয়ে দিতাম, হায় যদি নেক আমলগুলি করতাম, মাতা পিতার সেবা করতাম, মানুষের হকগুলি ঠিক করে আদায় করতাম, আল্লাহর হক সুন্দরভাবে আদায় করতাম, হায় যদি হারাম কাজ থেকে বেঁচে থাকতাম, ইয়া হাই 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 করবে, ইয়ালাইতানি, হায় আফসুস, ইয়ালাইতানি মানে হায় আফসুস, আক্ষেপ, কদ্দামতুলি হায়াতি, আমার এই জীবনের জন্য যদি অগ্রিম কিছু পাঠাইতাম, মানে নেক আমল সৎকর্ম যদি পাঠাইতাম, যতই ভালো আমল, এই আয়াতের তাফসিরে যে হাদিস রয়েছে যে যতই ভালো আমল করে যাক না কেন, কাল কিয়ামতে প্রত্যেকটি মুহূর্তের উপর আফসোস করবে। যেই ব্যক্তি নামাজিও ছিল, রোজাদার ছিল, যাকাত দিয়েছে, হজ করেছে, ওমরা করেছে, নেক আমল করেছে, মাতা পিতার সেবা করেছে, তারপরেও অনেক সময় দেখবে যে এই সময়গুলিকে আমি অপচয় করে দিয়েছি, কোনো কাজে লাগাইনি, আমার 6 ঘন্টা ঘুম যথেষ্ট ছিল, আমি 10 ঘন্টা ঘুমিয়েছি, রাত্রে ঘুমিয়েছি, আবার সকালবেলা শুয়েছি তো উঠেছি জুমার আগে 11টার সময় উঠেছি, আর দৌড় দিয়ে একটা যাই নামাজ নিয়ে দৌড় দিতে দিতে কোন রকম করে জামাতটা ধরেছি বা খুতবা ধরেছি, বাইরে জায়গা পেয়েছি, আফসোস করবে যে হাই যদি আমি প্রথম কাতারিকে মসজিদে নিতাম তো ওট কুরবানি করার যে সব পেতাম, আমি যদি 2 নম্বরই যেতে পারতাম তবু একটা গরু কুরবানি ইত্যাদি ইত্যাদি এগুলি পেতাম, মসজিদের ভিতরে যদি খুতবার শুরু থেকে আগে থেকে যদি হাজির হয়ে যেতে পারতাম, দেখেন এগুলি নফল কাজ, মোস্তাহাব কাজ, তবু এর ওপর কি হবে, আফসোস হবে যে সময়গুলি নষ্ট করেছি, হাই ফরজ অজিবগুলি তো আদায় করেছে, হাই যদি রাতে এত লম্বা ঘুম না দিয়ে ভোর রাত্রে উঠে যেতাম, একটু তাহাজ্জুদ পড়তাম, আল্লাহর কাছে একটু যদি কাটাকাটি করতাম, বেশি অন্তর থেকে তওবা করতাম ইত্যাদি ইত্যাদি, হাই আমি ফরজ জাকাতটা দিয়েছি কিন্তু দান খায়রাত কোনোদিন করিনি, একটা মসজিদ বানিয়ে আসেনি, কোনো মসজিদ একা না বানাতে পারলে মসজিদ বানাতে অংশ নিয়ে, দিনের কাজ করিনি, দাওয়াতের কাজ করিনি, এগুলি কাজ আমি করতে পারতাম, আমার কাছে বিদ্যা ছিল, কিছু শিখেছিলাম যদি এই কাজগুলি করে আসতাম, কদ্দাম তুলি হায়াতিতে সবকিছু রে, সবাই আফসোস করবে, সৎ লোক আফসোস করবে যে আমার এর চাইতে মর্যাদা উঁচু হইতো, এর চাইতে ওপরে আমি যেতে পারতাম, এর চাইতে বেশি আমি ভালো আল্লাহর কাছে মানে স্থান পেতাম, এই জন্য আফসোস করবে। আর যারা অসৎ মানুষ, যারা পাপের জন্য ধরা খেয়ে গেছে, পাপের জন্য তাদের আজাব শুরু হবে, আজাব প্রত্যক্ষ করছে, জাহান্নামে যেতে হচ্ছে, তারা আফসোস করবে। কাফের যারা, বেনামাজি যারা, বেদিন যারা, যারা চিরকাল জাহান্নামের হুকুম যাদের জন্য হয়ে গেছে, তারা আফসোস করবে, আল্লাহ ইতানি কদ্দামতুলি হায়াতি, সর্বনাশ, সর্বনাশ করে ফেলেছি, কি করেছি দুনিয়ায়, কদ্দামতুলি হায়াতি। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এই দিন এমন দিন, কিয়ামতের দিন, বিচার দিবস, যেই দিন আল্লাহর আজাবের মতো, শাস্তির মতো কোন ব্যক্তি দুনিয়ার শাস্তি দিতে পারে না, দুনিয়ার যতই বড় জালেম হয়ে যাক না কেন, আর যতই বড় শাস্তি দাতা হোক না কেন, আল্লাহ পাক এমন শাস্তি দেবেন সেই কিয়ামতের দিনে, জাহান্নামের শাস্তি, বিচার দিবসের শাস্তি, যেই শাস্তি পৃথিবীর কোন শক্তি দিতে পারে না। এই শাস্তি কার জন্য, কাফের জন্য, বেনামাজির জন্য, যারা ইমান নষ্ট করেছে, মুসলিম, জন্মগত মুসলিম কিন্তু ইমানকে নষ্ট করে দিয়েছে, ফরজ ওয়াজিব নষ্ট করেছে, তওবা আর তৌফিক হয়নি, বিনা তওবায় মারা গেছে, তাদের জন্য, কিন্তু যারা গুনাহ হইলেও তওবা করে নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, আত-তায়িবু মিনাজ-জাম্বে কামা লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ হয়ে গেছে অতীত, আর তো করার কিছু নেই, আর তো উপায় নেই, এখন বুঝতে পেরেছি গুনাহ করেছি, তাহলে সংশোধনের পথ হচ্ছে যে ফিরে আসেন, ইউটার্ন করে তওবা করে নিলেন আপনি, আল্লাহ তুমি মাফ করে দাও, খালিস অন্তর, আর জীবনে এই সব ভুল করবো না, যা হয়েছে হয়েছে, আল্লাহ আর কোনোদিন ভুল করবো না, ফজর ছুটেছে আল্লাহ আর কোনোদিন ছাড়বো না, হারাম খেয়েছে আল্লাহ আর কোনোদিন হারাম খাবো না, তাহলে সেই ব্যক্তি যেন গুনাহ করেনি, ওই ব্যক্তির মতো হয়ে যায় যেই ব্যক্তির গুনাহ হয়নি। আল্লাহ যেখানে আজাবের কথা, গুনাহগারদের আজাবের কথা বলেছে, এখানে বলেছে ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি তওবা করবে। আল্লাহ পাক নামাজের ক্ষেত্রেও বলেছেন যে যারা নামাজকে নষ্ট করবে ফাসাফা ইয়ালকাউনা গাইয়া, তারা গায়ে নামক জাহান্নামে যাবে। তারপরেও আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করলো আর অনেক আমল করলো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। ওয়ালা ইয়াজলামুনা শাইয়্যা, আল্লাহ জুলুম করবেন না, তওবা করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে, আল্লাহ জুলুম করবেন না, আল্লাহ মাফ করে দেবেন। তওবার রাস্তা খোলা আছে কতক্ষণ পর্যন্ত? যখন যতক্ষণ আপনার কাছে আমার কাছে মালাকুল মত আসে নি। সুতরাং সত্তর তওবা করতে হবে, যাতে করে মালাকুল মত তওবার আগে না পৌঁছে যায়। রাত্রি পৌঁছে গেল আজকে, আর আপনি ভাবলেন যে আমার বয়স তো এখন 25-30 হয়েছে, আমি তওবা করে নেব, আগামীতে সংশোধন করে নেব, কিছুদিন করেই নি, এইসব পাপ টপ করেই নি, কারণ সবদিন তো আর করা যাবে না, ছেলে মেয়ে হয়ে গেলে তো করা যাবে না, ছেলে মেয়েগুলির বিয়ে শাদী দিল তো এসব করা যাবে না, এরকম অনেককে শয়তান এইভাবে গুমরা করে। তো এখন কিছুদিন করিনি, দুষ্টামি করেই নি, খবরদার নাই, দুষ্টামি করতে করতেই কখন মালাকুল মত চলে আসবে, সর্বনাশ হয়ে যাবে, আর আফসোস করে কাজ হবে না। আল্লাহর আজাবের মতো কেউ আজাব দিতে পারে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর আল্লাহর বন্ধনের মতো কেউ বাঁধতেও পারে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু, আল্লাহর বাঁধার মতো, বন্ধনের মতো আসামিকে বাঁধে, হ্যাঁ দুনিয়ার শাসকরাও বাঁধে, হ্যাঁ কিন্তু আল্লাহ পাকের বন্ধনের মতো কেউ বাঁধতে পারবে না। এমন করে বাঁধবে আসামিকে, জাহান্নামের আসামিদেরকে, যে কেউ এরকম বাঁধন দিতে পারেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ এখন সৎ কর্মশীলদের কথা বলছেন। আল্লাহ পাকের নীতিমালা এই কোরআনে কারিমে, যে যখনই আল্লাহ কোনো আজাবের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, তখনই আল্লাহ পাকের রহমতের কথা, দয়ার কথা, করুণার কথা, জান্নাতের কথা উল্লেখ করেছেন। অসৎ লোকদেরকে আল্লাহ কঠোর শাস্তি দেবেন যখন আল্লাহ উল্লেখ করলেন, শক্তভাবে বাঁধবেন তাদেরকে, তার সাথে সাথে আল্লাহ বলছেন প্রশান্ত আত্মা, যারা যারা প্রশান্ত চিত্তওয়ালা তাদেরকে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত, হে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কে বা কার? যাদেরকে আল্লাহ ডাক দেবেন বিচার দিবসে হাশরের মাঠে, যাদের দ্বারা কাবিরা গুনাহ মোটেই হয়নি, হয়তো সাগিরাও হয়নি, আর যদি ভুল ভ্রান্তি কিছু ছোটখাটো হয়ে থাকে তাহলে রাত দিন সে তওবা করছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন, তার গোনা খাতা না থাকা সত্ত্বেও প্রতিদিন 70 বারের বেশি, আরেকটি হাদিস রয়েছে 100 বার করে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি এবং তোমার দরবারে তওবা করি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এইরকম যাদের আমল যে ভুল জেনে শুনে করে না, কিন্তু অজান্তে যদি কোনো ভুল ছোটখাটো হয়ে যায়, সাগিরা কাবিরা তো জানতে পারছে যে কাবিরা হয়ে গেল, না কাবিরা তো হয় না, কিন্তু ছোটখাটো কোনো ভুল ভ্রান্তি যদি অজানা হয়ে যায়, তাহলে তওবা ইস্তিগফার নিয়মিত করতে আছে। তার আত্মা হচ্ছে মুতমাইন আত্মা, প্রশান্ত চিত্ত, আল্লাহ তাদেরকে ডাক দেবেন। আল্লাহ ফাকর রব্বুল কোরআনে কারিমে তিন রকমের আত্মার কথা বলেছেন, তিন রকমের মানুষের কথা বলেছেন। এক হচ্ছে এই নাফসে মুতমাইন্না, আর এক হচ্ছে আল্লাহ পাক বলেছেন নাফসে লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেছেন আমি শপথ করি ধিক্কার দানকারী তিরস্কারকারী আত্মার। ধিক্কার দানকারী আত্মা কার আত্মা? ওই ব্যক্তির আত্মা যেই ব্যক্তি সবসময় তো একবারে নেকির উপর অটল থাকতে পারে না, মাঝে মাঝে ভুল হয়ে যায়, পদস্খলন ঘটে, কিন্তু ভুল হয়ে গেলে নিজেকে আবার ধিক্কার দেয় যে তুই কত খারাপ, নিজেকে বলে তিরস্কার করে, এত খারাপ মানুষ আমি, আমার দ্বারা এরকম ভুল হয়ে গেল, আমি আম্মার সাথে বেয়াদবি করলাম, আমি আব্বার সাথে বেয়াদবি করলাম, আমার আজকে ফজর নামাজটা ছুটে গেল, আমার এই আজকে ভুলটা অন্যটা হয়ে গেল, আমার এই ঝগড়াটা হয়ে গেল এক ব্যক্তির সাথে, আমি এরকম অদাখেলাফি করে দিলাম, টাকাটা দিতে চেয়েছিলাম, ধার নিয়েছিলাম আজকে এই মাসে আর দিলাম না, নিজেকে ধিক্কার দেয় আর ভৎসনা করে, লাওয়া মালামত করা নিজেকে, এরকম আত্মা ভুল করে, কিন্তু ভুলের ওপর নিজেকে যখন ধিক্কার দেয় তখন কি করে, সে সংশোধন করে, ধিক্কার এই জন্য দেয় যে সে সংশোধনের দিকে ফিরে এসেছে, সেই জন্য তাকে খারাপ লাগছে যে আমি এরকম ভুল করে ফেলেছি। তো যেই ব্যক্তি ভুল করে কখন হয়তো কাবিরা গুনাহ হয়ে যায়, কিন্তু তওবা করে, সাথে সাথে অনুভূত হয় এবং তারপরে সে সংশোধন করে, ফিরে আসে আল্লাহর দিকে, এ হচ্ছে নাফসে লাওয়ামা। আর তাহলে এরাও জান্নাতি ইনশাআল্লাহ তাআলা। কারণ নিজেকে তিরস্কার করে ভুল ভ্রান্তির ওপর, এবং নিজের আত্ম পর্যালোচনা করে, সমালোচনা করে যে আমার কি ভুল ভ্রান্তি হলো, অপরের সমালোচনা করে পড়ে নিজের কথা চিন্তা করে যে আমি কি করছি, আমার আজকে কতটি ভুল হইল, তাহলে আমাকে সংশোধন করতে হবে, তবা করে শুইতে হবে, আমার মনে কোনো কালিমা আছে নাকি কারো বিরুদ্ধে, সুতরাং অন্তরকে সাফ করে আমাকে ঘুমাইতে হবে, হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, শত্রুতা রাখবো না ইত্যাদি। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে সজাগ সেই ব্যক্তি সবসময় না থাকতে পারলো, মাঝে মাঝে ভুল হয়ে গেল, সজাগ হয়ে যায়, তারপরে আবার ভুলের সংশোধন করি নেই, এ হচ্ছে নাফসে লওয়ামা, এরাও ইনশা আল্লাহ তাআলা জান্নাতি। তাহলে দুই শ্রেণীর আত্মাওয়ালা মানুষ হচ্ছে জান্নাতি, তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে নাফসে আম্মারাওয়ালা লোক। আল্লাহ পাক বলছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় সূরা ইউসুফে আম্মারা বিসু বলা হয়েছে ওখানে। আম্মারা মানে অতি আদেশকারী, এমন নাফস, এমন আত্মা, এমন চিত্ত যে সবসময় তাকে খারাপ কাজের আদেশ করে, খারাপ কাজে যেন প্ররোচিত করে, খারাপ কাজে মন লাগে, খারাপ কাজে মন লাগে, ভালো কাজে মন লাগে না। কোরআন তেলাওয়াত শুনতে বললে ওখানে নেই, দিনের কথা ভাই আলোচনা ইসলামিক সেন্টার ওখানে নেই, কিন্তু যদি বলে যে অমুক জায়গায় বৈশাখী মেলা হবে, যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে হয় তো হাজির, যদি বলে যে কোনো জায়গাতে ফিল্ম দেখার সুযোগ সুবিধা আছে, কোনো জায়গায় মদের ব্যবস্থা সেখানে গিয়ে হাজির, জেনার কথাও সেখানেও হাজির, যত রকমের পাপ আছে সেখানে যে হাজির হতে পারবে, যতই কষ্ট করে হোক, এমনি সময়ের অপচয় করছে, সারাদিন ওই গরমে বাইরে বসে আছে, কিন্তু এখানে এসি আছে, আলহামদুলিল্লাহ দুনিয়ারও নিয়ামত আছে আর আখেরাতের নিয়ামত আছে, দিনের কথা হচ্ছে, এলেম বাড়ছে, আমি নিজের অজ্ঞতাকে দূর করব, এবং আমার যত অজ্ঞতা দূর হবে এবং এলেম হাসিল হবে তেমন আমার আমলও সুন্দর হবে, এইসব চিন্তা নেই। আম্মারা বিসসু সবসময় খারাপ আদেশ করে নিজের নাফসকে, তার এমন নাফস যে খারাপ কাজের জন্য পরিচিত করে ওই ব্যক্তিকে, খারাপ কাজের জন্য হাতকে বাড়তে বলে, খারাপ কাজের দিকে চোখকে যেতে বলে, খারাপ কাজের থিঙ্কিং চিন্তা করতে বলে, খারাপ কাজের দিকে কদম বাড়ে, হ্যাঁ খারাপ কাজের দিকে মন বাড়ে ইত্যাদি ইত্যাদি, এ হচ্ছে আম্মারা বিসসু। আম্মারা বিসসু কাফের থেকে শুরু করে একেবারে যারা একেবারে দুনিয়ামুখী মুসলিম, ফরজ ওয়াজিবের কোনো পরোয়া নেই, নামাজের হেফাজত নেই, তারা সব সামিল এই নাফসে আম্মারাতে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, তো আল্লাহ পাক যেন আমাদেরকে নাফসে মতমাইন্না দান করেন, এবং আল্লাহ পাক যেন আখেরাতে আমাদেরকেও এইভাবে ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত, ইরজি ইলা রব্বিকি, তোমার রবের দিকে। রব্বে কে কেন বলা, রব্বে কা কেন বললেন না, কারণ আল্লাহ এখানে মানুষকে, ইনসানকে সম্বোধন করেন নাফসে মুতমাইন্না কি, আর নাফস শব্দটি আরবিতে হচ্ছে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, সেজন্য রব্বে কে বলা হয়েছে। হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো, রাদিয়াতান সন্তুষ্ট হই, মারদিয়া আর সন্তোষ ভাজন হই। দুটি কথা, এক হচ্ছে রাজিয়া মানে আল্লাহ যা দিয়েছেন রাজি হয়ে, এবং মারদিয়া মানে যার ওপর কেউ রাজি হয়ে গেছে, কে রাজি হয়েছে, আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, মারদিয়া সন্তোষ ভাজন। যেমন আমরা বলি যে এই যে ভাই আছেন না, ইনি আমার সন্তোষ ভাজন ব্যক্তি, মানে আমি তার উপর সন্তুষ্ট, তো আল্লাহ পাকের সন্তোষ ভাজন হয়ে, মারদিয়া এর অর্থ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাই কেরাম এবং সাহাবাই কেরামের অনুসারী তাবেইন, কিয়ামত পর্যন্ত যারা কোরআন সুন্নার অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর পথের উপর যারা অটল থাকবেন, কোরআন সুন্নার উপর যারা সত্য হয়ে থাকবেন, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর কি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, মানে তারা সন্তোষ ভাজন, আর ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, মানে রাদিয়া। যে দুইটি কথা ওই আয়াতগুলিতে বলা হয়েছে, একাধিক জায়গায় আয়াতগুলি রয়েছে, তো ওই ওই রকমই এই দুটি শব্দে আল্লাহ পাক বলেছেন, এর যেই এলা রব্বে কে, তোমার রবের কাছে ফিরে আসো, আল্লাহ সম্বর্ধনা জানাবেন, ওয়েলকাম করবেন, আহলান ও সাহলান করবেন, এর যেই এলা রব্বে কে, রাদিয়া সন্তুষ্ট হয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ পেয়ে, দান পেয়ে, জান্নাত পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাও, মারদিয়া এবং তোমরা সন্তোষ ভাজন হয়ে যাও। জি ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তোমরা আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, বান্দাদের দলে সামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার বান্দাদের সামিল হয়ে আমার জান্নাতে তোমরা প্রবেশ করো, আমার বান্দাদের সামিল হয়ে যাও, বান্দাদের দলভুক্ত হয়ে যাও, তো কোন বান্দাদের, হ্যাঁ আল্লাহ পাকের নেক বান্দাদের, যারা পুরস্কৃত, যাদেরকে আল্লাহ পাক কি বলেছেন, পুরস্কৃত বলেছেন, সেই বান্দাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। না হলে বান্দার দুইটি অর্থ রয়েছে কোরআনের ভাষায়, কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানকে আল্লাহর বান্দা, কারণ সবগুলি আল্লাহর বান্দা, মানুষ, জিন, ফেরেশতা, পাক না পাক, ভালো মন্দ সবকিছু আল্লাহর বান্দা। জিন শয়তান, মানুষ শয়তান, চোর ডাকাত, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবাই আল্লাহর বান্দা। এ অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা শব্দটি উল্লেখ করেছেন। সমস্ত শির কুপুরি করে কবরে সেজদা করে ইত্যাদি ইত্যাদি কাবিরা গুনাহ করে। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দ্বার তোমাদের যেন এখনো খোলা আছে। হে ইহুদি, হে খ্রিস্টান, হে হিন্দু, হে জৈন, হে বৌদ্ধ, হে কবর পূজারী, হে বিদাতি, হে বেনামাজি, হে জেনাকারী, হে খুনি, হে সন্ত্রাসী, সবার জন্য তোমাদের জন্য আল্লাহর রহমতের দরজা খোলা আছে। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, শুধু ফিরে আসো। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো, কাফের তোমাকে মাফ করে দেবো। হে বেনামাজি মুসলিম, তুমি নামাজ পড়া শুরু করো, তোমাকে আমি মাফ করে দেবো। অন্তর থেকে নামাজ পড়া শুরু করো তুমি। হে খুনি, তুমি তোমার খুন করা বন্ধ করে দাও। হে জেনাকারী, তুমি তোমার এই কুকাজ বন্ধ করে দাও, অশ্লীল কাজ বন্ধ করে দাও, তুমি সংশোধন করো। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এইখানে বান্দা সারা বিশ্ব জাহানকে বলা হয়েছে, সমস্ত মানুষ সমস্ত জিনকে বলা হয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ইবাদুল মুকরামুন সম্মানিত বান্দা বলেছেন, আর এখানে বলা হয়েছে খাস বান্দা। খাস বান্দা যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, সৎ কর্মশীল যারা হয়েছে তাদেরকে, যারা পুরস্কৃত, যারা পুরস্কৃত। পুরস্কৃত শব্দটি আমি কয়েকবার করে বলছি, এটা কোথা থেকে? সূরা ফাতিহা থেকে। সূরা ফাতিহাতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে তিন শ্রেণীর লোকের কথা বয়ান করেছেন। এক শ্রেণী জেনে শুনে যারা পথভ্রষ্ট, মাগযুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত, ইহুদিরা এবং ইহুদিদের অনুসারী যারা এলেম রাখে, বিদ্যা রাখে, কিন্তু শিরকুফুরি করে, পাপ করে, পড়াশোনা করেছে তারপর শিরকুফুরি করে। আলেম সমাজ যারা কবর মাজার পূজারি, তারা মাগযুব আলাইহিম, ইহুদিদের মতো বলা হয়েছে এই উম্মতের। আর দলের পথভ্রষ্ট খ্রিস্টানরা এবং খ্রিস্টানদের অনুসারী, অর্থাৎ অজ্ঞতা বশত জাহেল মূর্খ সমাজ, মুসলিম সমাজের যারা পাপ করে, মূর্খতা বশত জানে না যে নামাজের কত গুরুত্ব, মূর্খ জানে না যে কবরে সিজদা করা শিরক, সন্তান চাওয়া শিরক, রোগের আরোগ্য তলব করা কবরে গিয়ে, মাজারে গিয়ে শিরক, সুতরাং এসব শিরক করে অজ্ঞতার সাথে। জাহেল মূর্খ সমাজ কোন এলম শিখেনি দিনের, এরা দলের পথভ্রষ্ট, দুটি হচ্ছে জাহান্নামী দল। মাগযুব আলাইহিম, আল্লাহর গজবপ্রাপ্ত, আর পথভ্রষ্ট, দুটো জাহান্নামী দল। আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর একটি দলের কথা বলেছেন, পুরস্কৃত যারা, তারা কয় শ্রেণীর লোক? হ্যাঁ, চার শ্রেণীর লোক। আল্লাহ পাক তাদের কথা অন্য আয়াতে বলেন, ওমান ইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। এখানেও পুরস্কৃতদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যারা আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর বিধান মেনে চললো, রাসূলের আনুগত্য করলো। এ কথা বললো না যে কোরআনে এই কথা হারাম নেই, যেমন টিভিতে কিছু জাহেল বক্তা, মূর্খ বক্তারা এসে টিভিতে বক্তব্য করছে। আজকে এক ভাই এসে বললো যে, এক বক্তা বাংলাদেশের, যাদেরকে অনেকে ভালো মনে করে যে এসব বক্তা হয়তো কোরআন হাদিসের বক্তব্য দিই, এসে বলছে যে তামাক জাতীয় জিনিস এসব কোরআনে হারাম নেই। তাহলে কোরআনে হারাম না থাকলে আপনি হাদিস মানেন না, যে মুনকিরে হাদিসে মুসলমান নাই। পাকিস্তানে একটি দল জন্মেছে মুসলিমদের থেকে, যেটি কাফের দল, আহলে কোরআন, যারা বলে কোরআনে যা আছে মানবো আর হাদিস মানবো না, কাফের মুসলমান নাই। কারণ যে বলবে যে কোরআন ছাড়া হাদিস মানবে, সে নামাজই পড়তে পারবে না। নামাজে কোনটা আগে শুরু করবেন, কোনটা পরে, কোথাও কোরআনে নেই। কোথাও আছে যে প্রথম দাঁড়াইতে হবে, তারপর রুকু, তারপরে সিজদা, আর তারপরে দুই সিজদা এক রাকাতে, কোরআনে এগুলো কথা আছে কোথাও? কোথাও নেই। তাহলে এই নামাজের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি কোরআনে না থাকে, তাহলে আপনি কি মুসলমান হতে পারবেন হাদিস ছাড়া? তাহলে যে মূর্খ বক্তারা বলে, আর টিভির পর্দায় যেসব বক্তা আসে অধিকাংশ এই শ্রেণীর, যারা খেয়াল খুশি বক্তব্য করে যে কোরআনে তামাক হারাম নাই, 1400 বছর আগে যখন তামাক পৃথিবীতে ছিলই না, মানুষ জানতো না, তখন আল্লাহ বলে দিবেন, দেখো 1400 বছর পরে তামাক শুরু হবে, বিড়ি সিগারেট শুরু হবে, ওইটা এখন থেকে তোমাদেরকে তামাক শব্দ দিয়ে বোধ বিড়ি সিগারেট দিয়ে হারাম করতে হবে নাকি? না, আল্লাহ পাকের নীতিমালা আছে, হ্যাঁ, যে কোনগুলি হালাল কোনগুলি হারাম। আল্লাহ বলছেন, ওহিল্লা লাকুম তাইয়্যিবাত, যেগুলো পাক পবিত্র জিনিস, ভালো জিনিস, যেগুলি তোমাদের ক্ষতি করে না, দিন দুনিয়ার ক্ষতি করে না, স্বাস্থ্যের ক্ষতি করে না, সেগুলি হচ্ছে তাইয়্যিবাত, পাক পবিত্র, খাও। আর যেগুলি তোমাদের দিনের ক্ষতি করে, দুনিয়ার ক্ষতি করে, ধর্মের ক্ষতি করে, আখেরাতের ক্ষতি করে, আর দুনিয়ার ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলি হচ্ছে খাবায়েস, আল্লাহ হারাম করেছেন। ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খবিসকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং উলামায়ে কেরাম দেখে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সেগুলিকে হালালে ফেলতে হবে, না হয় হারামে। কি করে হালাল বলে দিলেন আপনি? এসব জিনিসকে যেগুলি অর্থ ধ্বংস করে, অপচয় করায়, সমাজের আবহাওয়া নষ্ট করে, অন্যকে অসুস্থ করে, যারা এদের সংস্পর্শে থাকে নিজের শরীর ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে, দিন ধ্বংস করে, কি করে হালাল হয়ে গেল? তো এরা হচ্ছে যদি জেনে শুনে ইচ্ছা করে যদি এইরকম ফতোয়াবাজি করে তাহলে আশঙ্কা আছে যে মাগজুব আলহিম চলে যাবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনআমতা আলহিমের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। রাসূলের আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য, শুধু কোরআনের কথা বললে হবে না। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, কোরআন হাদিস মেনে চলবে, আল্লাহর কথা মানবে যেমন তেমনি ওইরকম ভাবে রসুলের কথা মানবে, কোনো পার্থক্য করবে না, কোনো পার্থক্য করবে না, তারা আসলে মুমিন। তো আল্লাহ পাক বলছেন তাদের কথা যে ফাউলাইকা মা আল্লাযিন আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই লোকদের সাথে হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। তাদের প্রথম সারির লোক কারা? মিনান নবীনা, নবী রসুলগণ, ওয়াসিদ্দিকিনা, অতি সত্যবাদী, এই উম্মতের সত্যবাদী আল্লাহর নেক বান্দারা, ওয়াশহাদা, শহীদগণ এবং উলামায়ে কেরাম। শহাদার দুইটি তাফসীর করা হয়েছে, শহীদ মানে হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন কোরবানি করে শহীদ হওয়া, আর শহাদা মানে সাক্ষ্য প্রদানকারী, হকের সাক্ষ্য প্রদানকারী, সত্যের সাক্ষ্য প্রদানকারী। আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা উলুল ইলম, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম কায়িমাম বিল কিসত, উলামায়ে কিরাম, যারা হক্কানি উলামা, যারা কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে, হ্যাঁ, দ্বীনকে বিকৃত করে না, কোরআন হাদিসকে বিকৃত করে না, তারাও ইনশা আল্লাহ তাআলা এই শহাদার মধ্যে শামিল। আর চার নম্বরে হচ্ছে ওয়াসালিহিন, যারা হয়তো কোরআন হাদিসের ওইরকম গভীর জ্ঞান রাখে না কিন্তু নেক লোক, সৎ কর্মশীল, যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সাগিরা হইলেও তওবা ইস্তেগফার করতে আছে এবং হারাম কাজ করে না, কোন রকমের অপছন্দনীয় কোন সময় কোন কাজ যদি অনিচ্ছাকৃত হয়ে গিয়ে থাকে তওবা ইস্তেগফার করতে আছে, এরা হলো সলেহীন। তো ফাদখুলি ফি ইবাদির অর্থ হলো আমার এই বান্দায় যে চার শ্রেণীর বান্দারা আছে তাদের তুমি সামিল হয়ে যাও, কারণ তোমার আত্মা ছিল প্রশান্ত আত্মা, তুমি প্রশান্ত চিত্তের অধিকারী ছিলে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে এখন কিছুক্ষণ যদি মনে করেন যে প্রশ্ন আছে কিছু, পাঁচ মিনিট, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু এরকম উদাহরণ রয়েছে, তার মধ্যে এই উদাহরণটি প্রায় আমি দিয়ে থাকি যে আল্লাহ পাক কোরআনে কারিমে দুই বোনকে একসাথে বিবাহ করা হারাম করেছেন, ও আনতাজমাও বাইনা লুখতাইন, আপনার স্ত্রী আছে আর তার একটা বোন আছে, সে আপন বোন হোক আর বই মাতৃ হোক আর বই পিতৃ সবগুলি বোন, কিন্তু তিন শ্রেণীর বোন বোন, অনেক জাহেল মূর্খরা বুঝে না, মনে করে সৎ বোন বোনই না, ও দূরের চাচাতো বোন খালাতো বোনের মতো মনে করেন, না চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন আপনি নিয়ে আসেন না, আরো কটা করেন না, চারটে পুরা করে দেন, আপনার স্ত্রী একটা খালাতো বোন নিয়ে আসেন, একটা মামাতো বোন নিয়ে আসেন, একটা ফুফাতো বোন নিয়ে আসেন, আর একটা কিছু আর কিছু নিয়ে আসেন চলবে, কিন্তু আপন বোন, বই মাতৃয় বোন, বই পিতৃয় বোন, তিন রকমের বোন বোন, বুঝলেন? তো আল্লাহ পাক দুই বোনকে একসাথে বিবাহ বন্ধনে নিয়ে আসা কি করেছেন? হারাম করেছেন। হুররিমাত আলাইকুম, হারাম দিয়ে আল্লাহ শুরু করে, হারাম শব্দ দিয়ে, উম্মাহাতুকুম বানাতুকুম খালাতুকুম করতে করতে আল্লাহ বলেছেন চোদ্দ শ্রেণীর মধ্যে একটি হচ্ছে ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একসাথে একত্রিত করবে না, তবে এক বোন ইন্তেকাল করে গেছে বা তালাক হয়ে গেছে, তারপরে যদি আপনার শ্বশুর সাহেব আবার মনে করেন যে না জামাইটা তো ভালো, তালাক দিলে কি হবে, আবার হইতে পারে সংশোধন হয়েছে, তালাক দিয়েছে আপনার যে স্ত্রী ছিল বিয়ে হয়ে গেছে অন্য, আর আপনার শ্বশুর সাহেব মাশাআল্লাহ যিনি বলি আর একটা মেয়ে আছে আপনাকে দিতে চাইছে, তো বিয়ে করতে পারেন না? পারেন না, পারবেন, তো শুধু ইন্তেকালের ক্ষেত্রে নয়, তো আলাদা আলাদা পৃথক পৃথক আপনি একাধিক বোন বিয়ে করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলার পর পর দুই মেয়ে দিয়েছেন, কিন্তু একসাথে দেওয়া হারাম। ওইরকমই আর একটি উদাহরণ নেন, আপনার স্ত্রীর আপন ফুফু আছে বা আপন খালা আছে, খুব সুন্দর লেগেছে, খালা শাশুড়ি আর ফুফা শাশুড়ি, সেরকম বলে না, খালা শাশুড়ি আর ফুফা শাশুড়ি, সুন্দর লেগেছে, আপনি খালা শাশুড়িকে পয়গাম দিতে চান, বিয়ে করতে চান, ইচ্ছা হয়েছে, চলবে? ওই টিভির বক্তারা তো বলবে যে হালাল, কারণ কোরআনে নেই, জাহিল বক্তারা তো কখন বলে ফেলবে যে কোরআনে নেই সুতরাং হালাল, বুখারী শরীফ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা, আপনার স্ত্রী এবং তার খালাকে একত্রিত জমা করা যাবে না, একসাথে বিবাহ বন্ধনে রাখা যাবে না, ওয়ালা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী এবং তার ফুফুকে একত্রিত করা যাবে না। তাহলে দুই হারামে কোনো পার্থক্য আছে নাকি? তো এই বিদাতি বক্তাদের কাছে পার্থক্য আছে যে ওইটা কোরআনের মাসালা দুই বোনকে, সুতরাং ওইটা অকাট্য হারাম, আর এটা যদিও অপছন্দনীয় মকরু করে দিবে হয়তো কখন হয়তো, আর মকরু মানে খাও, জর্দা দেওয়া, এইসব হুজুরগুলি তো জর্দা খাওয়া কমপক্ষে, আর অনেকে আবার সিগারেট খায়, হুক্কা খায়, তো কথা হচ্ছে যে মকরু করে দিয়ে, হারাম জিনিসকে মকরু করে দিয়ে, এইরকম যদি মকরু আল্লাহ না করে করে দেয় তাহলে এরা তো হারামকে হালাল করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, চাদর ধরে ধরে বিদাতি তরিকা আছে, তাহলে বিদাতি পীর দেরিক ছিল বিদাত। নবী করিম সাল্লামের কাছেও সাহাবারা এইরকম ভাবে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য অনেক মাসলা মাসাইল বিশেষ ভাবে ছিল, তাকে আল্লাহ এরকম মর্যাদা দিয়েছেন, তবুও সাহাবারা চাদর ধরে এইরকম তওবা করেন যে আমরা তওবা করছি, হাত ধরে না। তবে যদি কাউকে এরকম করে তাহলে অঙ্গীকার করার জন্য তো করতে পারে, কিন্তু একজন হাত ধরে আছে আর বাকি আমরা কারো পিঠ ধরে আছি, আবার ওর পিঠ আরেকজন ধরে আছে, ওর পিঠ আরেকজন ধরে আছে, এগুলি সব গুমরাহী, পথভ্রষ্টতা, পথভ্রষ্টতা বিদাতি কাজ। সহি ভাবে আপনি নিজের তওবা, আপনার আপনার তওবা আপনার হুজুর মাফ করতে পারবে কি ক্ষমতা আছে? যে হুজুরের হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, যার দরবারে মাফ হবে তার কাছে আপনি তওবা করবেন। তওবার জন্য কোন আলেমকে বলতে হবে যে আমি এই পাপ করেছি সুতরাং আমাকে তওবা করিয়ে দেন, এটি হচ্ছে ভুল পথ। হ্যাঁ, নিজে নিজে তওবা করবে। নবী সাল্লামের কাছে এক সাহাবী, তবে যদি কেউ তওবা করব আমি কিন্তু কেমন করে তওবা করব, আমার এই সম্পর্কে কিছু জানার নাই, তাহলে তওবার শর্তাবলী, আমাকে কি করতে হবে, এই সম্পর্কে পরামর্শ নিতে পারেন। সেই জন্য আপনার পাপ একবারে উল্লেখ করা কোনো প্রয়োজন নেই। নবী সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, নতুন মানুষ হয়তো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু যামবান, আমার দ্বারা ভুল হয়ে গেছে, তো আমি তওবা করতে চাই। কি ভুল করেছে? সে বলছে যে আমি ভুলটা করেছি এই যে রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিল আর আমাকে শয়তান কি যে করলো, আমি তাকে চুমা দিয়ে দিয়েছি, খালি এই গুনাহ করেছে শুধু। নবী বলছেন তুমি জেনা করেছ? বলছে না জেনা করিনি, এর চেয়ে বেশি কিছু করিনি, জড়িয়ে ধরে ফেলেছিলাম, তারপরে আল্লাহর ভয় হয়েছে আমি ছেড়ে দিয়ে পালিয়ে এসেছি আর আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার, এই হচ্ছে আল্লাহর ভয়। নবী সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। নামাজের সময় হয়ে গেল, আজান হলো, নামাজ পড়ালেন নবী সাল্লাম, সাহাবি পিছনে নামাজ পড়ল, তারপরে সাহাবি অপেক্ষায় আছে যে রাসূলুল্লাহ নামাজের পরে হয়তো জবাব দেবেন। আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমি জবাব পেলাম না, আমি তো তওবা করতে চাই, কেমন করে আমার তওবা কবুল হবে? নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি কি আয়াত জানো না, আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইলি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়াত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। হ্যাঁ, তারফাইন নাহারি, দিনের দুই বেলা, সকালে বিকালে, অর্থাৎ ফজর নামাজ পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, ওয়া যুলাফা মিনাল লাইলি রাতের অংশে ইশার নামাজ পড়ো। তো এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে। তারাফাইন নাহার মানে বলা হয়েছে যে ফজর নামাজ, আর সন্ধ্যাবেলা বিকাল বেলাদের নামাজ সূর্য গড়ে যাওয়ার পরে জোহর আর আসর, আর রাতের অংশে হচ্ছে মাগরিব এবং এশা। তো পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো এক কথায়, তাহলে কি হবে? আল্লাহ বলছেন যে ইন্নাল হাসানাতে ইউযহিবুনাস সাইয়্যাত, কারণ এই সব নেকি কি করবে, গুনাহকে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, গুনাহগুলি সাফ হয়ে যাবে। তুমি কি আয়াত পড়োনি, তোমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যাও এইভাবে নামাজ পাবন্দির সাথে নামাজ পড়ো। আর যে ব্যক্তি এইরকম পাবন্দির সাথে নামাজ পড়ে সে অবশ্যই তওবা করবে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক মাফ করে দেবেন। এই হচ্ছে তরিকা, আপনার ভুল যেহেতু মাফ করবেন আল্লাহ পাক একমাত্র, কেউ মাফ করতে পারবে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করার ইখতিয়ার রাখেন। সুতরাং আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন তাহলে বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পরামর্শ নেন, কিন্তু আপনি আলেমের কাছে কেন যাবেন, কারণ আপনি জানেন যে কেমন করে তওবা করতে হবে। তবে যদি আপনার তওবার শর্ত জানেন, অনেকে এখানে আছেন যে তওবার শর্ত জানেন না, দেখি বলেন দেখি দুই একজন যে তওবার জন্য তিনটি কন্ডিশন রয়েছে, কি? এক দুজন শুরু করেন। অনুতপ্ত হইতে হবে নাম্বার ওয়ান, শর্ত মনে রাখেন, শর্তটা শুনে নিয়ে আপনি নিজে তওবা করেন, অন্ধকারে গিয়ে রাতে নির্জনে অথবা ঘরে গিয়ে একা রাস্তায় চলছেন আর কাঁদো কোন ধরনের অবস্থা, আপনি মনটাকে খুব ইয়ে করে আল্লাহর দিকে ধাবিত করে তওবা করেন, রাস্তায় তওবা হইতে পারে, মাটিঘাটে তওবা হইতে পারে, এখানে বসে বসে তওবা হইতে পারে। জি, অনুতপ্ত হওয়া আর এই রকমের কাজ করব না প্রতিজ্ঞা। হ্যাঁ, আর কিছু? তিন নম্বরটা না, তিন নম্বর শর্ত হচ্ছে কাজ পাপগুলিকে স্টপ করে দেওয়া, আগামীতে হবে না বললেন, কিন্তু আগামীতে হবে না, কিন্তু এই পাপ যে পাপে ছিলেন সে পাপ বন্ধ করে দেওয়া, পাপ থেকে বিরত হওয়া, প্রথম এই ক্ষেত্রে শুরু করেন, পাপ থেকে বিরত হওয়া, পাপটা ছেড়ে দেওয়া। দুই নম্বর হচ্ছে লজ্জিত অনুতপ্ত হওয়া পাপের উপর, হ্যাঁ, গর্ব না করা, কারণ অনেকে আবার পাপ করে গৌরব করে, তো আমি এরকম করতে পেরেছি, এইরকম ছিলাম, বীরপুর ছিলাম, ডাকাতি করেছি, এইরকম বদমাশি করেছি, আম পেড়ে খেয়েছি, লিচু পেড়ে খেয়েছি, কত লোকের সাথে মারামারি করেছি, যখন আমি ছাত্রলীগ করতাম বা ওই ছাত্র কি সব করতাম, মানে লিগওয়ালার আবার নারাজ যাতে না হয় সেই জন্য অন্য দলের কথাও বলেন, তো কথা হচ্ছে এসব যখন করতাম তো অনেক লোকের সাথে মারামারি করেছি, না এরকম যদি কেউ করে তার মানে সে গৌরব প্রকাশ করছে, তাহলে মাফ হবে না, লজ্জিত নয় সে, তাহলে নির্লজ্জ সে। তো লজ্জিত হওয়া আগামীর জন্য প্রতিজ্ঞা, এখন তো ছাড়লেন কিন্তু আগামীর জন্য হয়তো দু চার দিন পরে যদি আবার হয়ে যায়, না আগামীর জন্য প্রতিজ্ঞা, কখন আমার গুনাহ হবে না, এই গুনাহ যে গুনাহ থেকে তওবা করছি। আর এটি হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে, তাহলে ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে, তার সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যদি মানুষের হক হয়, হক হয় তাহলে এই তিনটি শর্তের সাথে সাথে হক যদি আদায় করার মতো হয়, অর্থের ব্যাপার স্যাপার হয় তাহলে আদায় করে দিতে হবে। আর যদি অর্থ না হয়, কাউকে গাল দিয়েছেন, তাহলে কি বলবেন যে ভাই আমাকে গাল দিয়ে নাও, ক্ষমা চাইতে হবে। কারো গীবত করেছেন তাহলে তাকে কি বলবেন যে ভাই আমি তোমার গীবত করেছি, তুমি আমার খুব দুর্নাম করে নিও, নাকি গীবত করা হারাম, তা হারাম দিয়ে হারামকে দূর করা যায় না, ভালো দিয়ে মন্দকে দূর করতে হবে। ইদফা বিল্লাতি হে আহসান, আল্লাহ বলেছেন ভালো দিয়ে মন্দকে দূর করো, পানি দিয়ে পেশাব পায়খানা দূর করো, পায়খানা দিয়ে পায়খানা দূর করা যায় না, পেশাব দিয়ে পেশাব দূর করা যায় না। সুতরাং কেউ যদি গাল দিয়ে থাকে তো কথা বলবেন যে তুমি গাল দিয়ে নাও আমাকে, কেউ যদি গীবত করে থাকে, চুগল ঘুরিয়ে করে থাকে যে তোমার করেছি ভাই তুমি আমার করে নাও, না কেউ যদি মেরে থাকে মারটা নেওয়া যেতে পারে, ভাই মার তুমি মারলে মেরে নাও, না হলে আমাকে মাফ করে দাও, করা যেতে পারে। কেসাস, কেসাসের কথা রয়েছে। জি 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 অবশ্যই আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে তওবা করার তৌফিক দান করেন, সুস্থ রাখেন, দুনিয়াতে আল্লাহ বরকত দেন, আখিরাতে বরকত দেন, নেক আমলে বরকত দেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।